বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। গাজায় অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম উম্মাহ সহ বিশ্বের মুক্তিকামীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। গাজায় 48 ঘণ্টায় ইসরায়েলি পার্শ্ববিকতায় 970 ফিলিস্তিনের শাহাদাত। গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের বিক্ষোভ। UNHRC-তে ইরানের বিরুদ্ধে খসড়া প্রস্তাব উত্থাপন, ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব করল তেহরান। এবং মার্চের 19 দিনে $225 কোটি রেমিটেন্স নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসছে পরিবর্তন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, রাত পেরোলে ইরানি নওরোজ। এ উপলক্ষে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের বিশ্ব সংবাদ। পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল ওজমা খামিনি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন এটি পুরো ইসলামী উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয় আর তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস, ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া ঠেকানো যায়। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন মার্কিন সরকার এই বিপর্যয়ের দায় দায়িত্বের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এই অপরাধযজ্ঞ চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তিনি আরও বলেছেন ইয়েমেনের উপর দেশটির বেসামরিক জনগণের উপর হামলা আরও এক অপরাধযজ্ঞ যা অবশ্যই ঠেকাতে হবে। ব্রিটেন ও জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা ইউএনএইচআরসিতে খসড়া প্রস্তাব উত্থাপন করায় ওই দুই দেশের রাষ্ট্রদূতদের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের মানবাধিকার ও নারী বিষয়ক মহাপরিচালক ফুরুজান্দে ভাদিয়াতি ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের তলব করেন। ইরানের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির ম্যান্ডেট নবায়ন করার উদ্দেশ্যে ইউএনএইচআরসির 58তম অধিবেশনে ইরানের বিরুদ্ধে ওই খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। ভাদিয়াতি ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের বলেন, তাদের সরকারগুলো এই পদক্ষেপের মাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। ইরানের এই পদস্থ কূটনীতিক জার্মান রাষ্ট্রদূতকে বলেন, দেশটি ইরানকে চাপে রাখার জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি মানবাধিকারের বিষয়ে জার্মানির অন্ধকারাচ্ছন্ন অতীতের কথা স্মরণ করে দিয়ে বলেন, 1980 দশকে জার্মানি ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল। অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ভাদিয়াতি বলেন, ইরানি জনগণ তাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপের কথা এত দ্রুত ভুলে যায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এই জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে নিরাপত্তা পরিষদের নীরব ভূমিকারও তীব্র নিন্দা জানান তিনি। আজ এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন বোমা হামলার ফলে নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের গণহত্যা এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। মার্কিন বিমান হামলাকে যুদ্ধ অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধযোগ্য হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এর নৃশংসতার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লজ্জাজনক এবং অযৌক্তিক নিরবতার নিন্দা জানাচ্ছে। এরপর বাকে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শত শত ফিলিস্তিনি শিশু ও নারীর হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী সরকারকে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানকারী দলগুলো ইসরায়েলি অপরাজ্যকের সমান সহযোগী। গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নতুন করে চালানো পাশবিকতায় মাত্র 48 ঘন্টা সময়ের মধ্যে অন্তত 970 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে তথ্য জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে বর্বর ইহুদিবাদী বাহিনী গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর পাশবিক হামলা শুরু করে। ওই হামলার আগে গত 17 মার্চ পর্যন্ত গাজার বিরুদ্ধে ইসরায়েলের 15 মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে 48,577 ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন। গত দুই দিনের আগ্রাসনে শহীদদের এই কাতারে আরও 970 জন যুক্ত হওয়ার ফলে এই সংখ্যা 49,547 জনে পৌঁছেছে। হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ নারী, শিশু, বৃদ্ধ। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল বুধবার গাজার দেইরাল বালাই জাতিসংঘের দপ্তরে হামলা চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। গাজায় জাতিসংঘের এনওপিএস এর নির্বাহী পরিচালক জর্গে মরেদারা দা সিলভা বলেছেন, তিনি তার সংস্থার একজন স্টাফের নিহত হওয়ার ঘটনায় বিস্মিত বিধ্বস্ত হয়েছেন। বলগিরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় নিহত জাতিসংঘের কর্মীকে তাদের নাগরিক বলে উল্লেখ করেছে। শ্রোতাবন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে একযোগে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুসারে ঈদ সামনে রেখে প্রবাসীরা ব্যাপক রেমিটেন্স পাঠাচ্ছেন। গত বছরের তুলনায় এই রেমিটেন্সের প্রভাব অনেক বেশি। মার্চ মাসের প্রথম 19 দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও প্রবাসী আয় এসেছে $225 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 78.4% বেশি। যে হারে রেমিটেন্স আসে তাতে করে মার্চের রেমিটেন্সের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। গত বছর মার্চের প্রথম 19 দিনে রেমিটেন্স এসেছে $126 কোটি, সেই হিসাবে এক বছর ব্যবধানে রেমিটেন্স প্রভাব বেড়েছে অনেকাংশে। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রস্তাবনায় উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে ধর্ষণের সংজ্ঞা সংশোধন করা হয়েছে। প্রণয়ের সম্পর্ক থাকাকালে বিয়ের প্রলোভন বা অন্য কোনো প্রতারণার মাধ্যমে যৌনকর্ম করার দণ্ড প্রদানের বিধান করা হয়েছে এবং শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে। ফের দলীয় বিধায়কের কথাতেই অস্বস্তিতে পড়ল বিজেপি, বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রায় সবদিনই বয়কট করেছে বিরোধী দল। নানা ইস্যুতে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা তৈরির পর ওয়াক আউট করে বেরিয়ে গিয়েছে বিজেপি বিধায়করা। নিয়ম ভাঙার জন্য কয়েকজনকে সাসপেন্ডও করেছেন স্পিকার, আর তাতে প্রতিবাদ জানাতে গিয়ে বাজেট আলোচনার একটিতে অংশ নেয়নি বিজেপি। জনপ্রতিনিধি হিসাবে এই কাজ ঠিক হয়নি বলেই মনে করছেন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ। নিজের মনের কথা প্রকাশ্যে বলে তিনি শুভেন্দুকে অস্বস্তিতে ফেললেন তিনি, যার জন্য তার উপর চরম ক্ষুব্ধ বিরোধী দলনেতা। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরছি বিশ্ব সংবাদে, এবার আবারও গাজা প্রসঙ্গ। গাজা উপত্যকার উপর যুদ্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী। তারা যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল ও অবশিষ্ট পণবন্দীদের গাজা থেকে উদ্ধার করার আহ্বান জানিয়েছেন। গতকাল জেরুজালেম আলকুস শহরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে বিক্ষোভ দেখান ইসরায়েলি প্রতিবাদকারীরা। তারা ইসরায়েলের স্বার্থের উপর নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রতিবাদ জানান। তারা বলেন, নেতানিয়াহু ইসরায়েলি পণবন্দীদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। ইসরায়েলি বিক্ষোভকারীরা জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাদের হাতে বিশাল ব্যানার লেখা ছিল, নেতানিয়াহু সরকার অথবা ইসরায়েলের ভবিষ্যৎকে বাঁচাতে হবে। নেতানিয়াহুর নির্দেশে ইহুদিবাদী বাহিনী সোমবার মধ্যরাত থেকে আবার গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়ার একদিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। 48 ঘন্টার ইসরায়েলি আগ্রাসনে অন্তত 970 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজন ইলিয়াস সারাগো সিনেনকে বলেছেন, গাজায় আবার আগ্রাসন শুরু করার প্রধান লক্ষ্য নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক গতকাল বলেছেন, অধিকৃত ফিলিস্তিনে জাতিসংঘের দুটি গেস্ট হাউসে ইসরায়েলি হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আবারও গাজায় জনদুর্ভোগের অবসান ঘটানো, মানবিক সহায়তা প্রদান করা এবং বন্দীদের নিঃশর্ত মুক্তির জন্য যুদ্ধবিরতি পালনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা সংস্থার 280 কর্মী নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, জাতিসংঘের কর্মীদের উপর হামলা চালানোর মতো ইহুদিবাদী অপরাধের বিরুদ্ধে এ সংস্থা যেন একটি স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক অবস্থান নেয়। এক বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের উপর হামলা করার ঘটনাকে গণহত্যার যুদ্ধের ক্রমবর্ধমান বিপদ হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মারাত্মক নিরবতার কারণে ফিলিস্তিনি জনগণের অধিকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল ওই অপরাধযোগ্য চালাতে পারছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ পার্শ্বিকতায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সংবাদদাতার বোন নিহত হয়েছেন। যুদ্ধাপরাধী ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচানোর জন্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে গাজায় ভয়াবহ পার্শ্বিক হামলা শুরু করেছে। হামলায় প্রেস টিভির সংবাদদাতা আহমেদ আল নাজ্জারের একমাত্র বোন নিহত হন। এই ঘটনায় নাজ্জার তার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছে প্রেস টিভি। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ইহুদিবাদ ইসরায়েলের পরিশাচে গণহত্যা ও অপরাধযোগের বিরুদ্ধে মুসলিম উম্মাহ বিশ্বের মুক্তিকামীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটি পুরো ইসলামী উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয় আর তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘর বাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া ঠেকানো যায়। ইরানের সর্বোচ্চ নেতা আজ ফার্সি নববর্ষ 1404 শুরু হওয়া উপলক্ষে দেওয়া ভাষণের একাংশে এসব মন্তব্য ও উদাত্ত আহ্বান তুলে ধরেন। ইমাম খামেনেই ইরানের জন্য নতুন ফার্সি বছরের নামকরণ করেন উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগের বছর হিসেবে। নতুন ফার্সি বছর সবে কদর বা মহিমান্বিত রজনী ও আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের শাহাদাতের প্রাক্কালে শুরু হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি আশা প্রকাশ করেন যে লাইলাতুল কদরের বরকত ও মোত্তাকিদের তথা খোদা ভীরু বা খোদা সচেতনদের নেতা মাওলা আলীর দৃষ্টি প্রিয় ইরানি জাতির ও যেসব জাতির নববর্ষ নওরোজের বসন্ত উৎসবের মাধ্যমে শুরু হয় তাদেরও নসিব হবে। ইমাম খামেনেই সদ্য বিগত ফার্সি 1403 সালকে ফার্সি 1360 বা 1981 সালের মতোই ধারাবাহিক নানা দুর্ঘটনায় ভরপুর বছরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, দামেস্কে ইরানের কয়েকজন সামরিক উপদেষ্টার শাহাদত বরণ, ইরানি জাতির জনপ্রিয় প্রেসিডেন্ট রাইসির শাহাদত এবং এরপর তেহরানে ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়া শাহাদত ও লেবাননের তিক্ত ঘটনাবলী, যাতে সাইয়েদ হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা ও কমান্ডারের শাহাদতের ঘটনা ঘটেছিল, সে কারণে ইরানি জাতি ও ইসলামী উম্মা বেশ কয়েকজন মূল্যবান ব্যক্তিত্বকে হারিয়েছে এই ফার্সি বছরে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, বড় বড় নানা দুর্ঘটনা ও জটিল সমস্যা সত্ত্বেও ইরানি জাতি দৃঢ় আধ্যাত্মিক মনোবল, ঐক্য ও উচ্চমানের প্রস্তুতি দেখাতে সক্ষম হন, যার প্রকাশ দেখা গেছে প্রিয় প্রেসিডেন্টের মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাতে আসা বিপুল জনগণের উচ্চতর মনোবল ও স্লোগানগুলোতে। আর এ থেকে প্রমাণ হয়েছে যে বড় ধরনের বিপদ মুসিবত ইরানি জাতির মধ্যে দুর্বলতার অনুভূতি সৃষ্টি করতে সক্ষম নয়। ইমাম খামেনি নির্ধারিত আইনি সময়সীমার মধ্যে খুব দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান ও সরকার গঠনের মাধ্যমে দেশকে নেতৃত্বের শূন্যতা থেকে মুক্ত করার ঘটনাকে ইরানি জাতির আরও একটি উচ্চতর আধ্যাত্মিক সক্ষমতা ও উচ্চতর মনোবলের প্রকাশ বলে মন্তব্য করেছেন। লেবানন ও ফিলিস্তিনি জাতির নানা সংকট মোকাবেলার ক্ষেত্রে ইরানি জাতি উদার চিত্তে তাদের লেবাননি ও ফিলিস্তিনি দিনী ভাই বোনদের সহায়তায় বন্যার জোয়ারের মতো সাহায্যের বিপুল চালান পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। আর এর মধ্য দিয়েও ইরানি জাতির উচ্চতর মনোবল ও আধ্যাত্মিক শক্তি ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেছেন। ইমাম খামেনেই এ প্রসঙ্গে প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানি জনগণের বিস্ময়কর সহায়তা, বিশেষ করে ইরানি নারীদের স্বর্ণালঙ্কার উপহার দেওয়ার ঘটনাকে ইরানের ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ইরানি জাতির দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি, প্রস্তুতি ও আধ্যাত্মিক মনোবল প্রিয় এই জাতির ভবিষ্যৎ ও সবসময়ের জন্য মূল্যবান পুঁজি এবং এ ফলে এই দেশটির উপর খোদাই অনুগ্রহের ধারা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, প্রতি ইংরেজি বা ইসাই বছরের মার্চ মাসের 20-22 তারিখে শুরু হয় নতুন ফার্সি সৌর বছর।
রেডিও তেহরানের প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নেন। আপনারা জানেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সময়, কালের সাথে চলা এক সময়ের বহু সিস্টেম, পদ্ধতি এবং ফরম্যাট বা কাঠামো। এক সময়ের জনপ্রিয় টেপ রেকর্ডার এখন কেবলই জাদুঘরের সামগ্রী। প্রযুক্তির কল্যাণে এখন রেডিও, বিশেষ করে শর্টওয়েভ রেডিওগুলো পাল্টে নিয়েছে তাদের বিগত স্বরূপ। ফ্রিকোয়েন্সির পাশাপাশি এখন রেডিওর সকল আয়োজনে অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন রেডিওর কার্যক্রম বিগত কাঠামো থেকে আগামীর দিকে নতুন রূপে অগ্রসরমান। রেডিও তেহরানও সময়কে ধারণ করে অনাগত আগামীর দিকে ছুটে চলেছে নতুন আঙ্গিকে। ইরানের নববর্ষ 21 মার্চ 2025 শুক্রবার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সিতে লাইভ নিউজ কিংবা সংবাদ প্রতিবেদন থাকছে না। পুরো সময় জুড়ে প্রচারিত হবে আমাদের অন্যান্য অনুষ্ঠানমালা। গোটা বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেজ এবং চ্যানেলগুলোতে নজর রাখুন। অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি: twme/farstodaybn, instagram.com/iranradiobn1, facebook.com/iranradiobn, facebook.com/farstodaybangla, iranradio.ir/bn, youtube.com/@iranradiobn।
এবার কিছু সংক্ষিপ্ত সংবাদ। গাজায় অপরাধযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম উম্মাহ সহ বিশ্বের মুক্তিকামীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। গাজায় 48 ঘণ্টা ইসরায়েলের পাশবিকতায় 970 ফিলিস্তিনের শাহাদাত। গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের বিক্ষোভ। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন, ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা বীজগণিতে ত্রিঘাত সমীকরণ সমাধানে খৈয়ামের অবদান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সংস্কৃতি ও নৃবিজ্ঞানের ক্ষেত্রে খৈয়ামের রচিত নওরোজনামা গ্রন্থের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। পরিবেশনায় রয়েছি আমি বাবুল আখতার
এবং আমি সোহেল আহমেদ। নওরোজনামা গ্রন্থে হাকিম ওমর খৈয়াম ফার্সি নববর্ষ বা নওরোজ উদযাপনের উৎস এবং এর রীতিনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। নওরোজ সম্পর্কে হাকিম ওমর খৈয়ামের রচিত গ্রন্থ নিয়ে কথা বলার আগে চলুন ইরানি নববর্ষ বা নওরোজ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নওরোজ ইরানিদের প্রাচীন উৎসব, যার মূলে রয়েছে এদেশের মানুষের প্রাচীন বিশ্বাস ও রীতিরেওয়াজ। নওরোজ প্রকৃতির পুনর্জন্ম, উদ্ভিদের জন্ম ও বিকাশ, যা কিনা সতেজতা ও সবুজের প্রতীক বহন করে, যার সাথে মানুষের নতুন জীবনের সাদৃশ্য রয়েছে। এটি এমন একটি বিষয় যা সাধারণ জনগণ ছাড়াও প্রাচ্যবিদ, সমাজবিজ্ঞানী, নৃতাত্ত্বিক এবং যারা সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশের বিষয়ে নানা ঘটনা অধ্যয়ন ও গবেষণা করতে আগ্রহী তাদের কাছে আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানে নওরোজ উৎসব এমন একটি প্রাচীন রীতি যা সম্ভবত আর্যদের আগমনের আগে থেকেই পারস্য ভূখণ্ডের স্থানীয় অধিবাসীদের মধ্যে বিদ্যমান ছিল। নওরোজ বসন্তের শুরুতে অনুষ্ঠিত হয় এবং খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে পশ্চিম এশিয়ায় ব্যাবিলনীয় সভ্যতার যুগে নববর্ষ উদযাপনের সাথেও এর যোগসূত্র থাকতে পারে।
নওরোজ সম্পর্কে প্রাচীনতম উৎসগুলো থেকে জানা যায়, পারস্য পুরাণ মতে পৌরাণিক রাজা পেশদাদির চতুর্থ রাজা জামশিদ নওরোজ প্রথার গোড়াপত্তন করেন। নওরোজে বিভিন্ন প্রতীক হিসাবে থাকে নানাবিধ ফুল ফল, এসব দিয়ে পারস্যবাসী সাজায় তাদের ঐতিহ্যবাহী নওরোজ টেবিল। এগুলো একই সাথে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, সূর্য এবং চন্দ্রেরও প্রতিনিধিত্ব করে। জাম বা জামশিদ প্রাচীন ইরানে খুবই জনপ্রিয় ছিলেন এবং নওরোজ ছিল এ অঞ্চলের মানুষের আদি ঈদ বা আনন্দ উৎসব। জামশিদের রাজত্বকালে মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি ছিল। পৌরাণিক কাহিনী অনুসারে এ বিশ্বাস প্রচলিত ছিল যে তার রাজত্বকালে বার্ধক্য, মৃত্যু বা অসুস্থতা ছিল না। জামশিদ জনগণের জন্য বড় যে কাজটি করেছিলেন তার মধ্যে একটি হল তিনি সোনা, রূপাসহ অন্যান্য মূল্যবান ধাতু আহরণ করেছিলেন এবং লোহা থেকে যুদ্ধের সরঞ্জাম তৈরি করেছিলেন। নওরোজ সম্পর্কিত পৌরাণিক কাহিনী সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে এবং এর উৎসের সাথে প্রাচীন পারস্যের ঐতিহ্য জড়িয়ে আছে। নওরোজ উদযাপন করতে যে হাফ সিন সাজানো হয় তার প্রতিটি চিহ্নের পেছনে প্রাচীন ইতিহাস ও কাহিনী রয়েছে।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
শ্রোতা বন্ধুরা, আমরা ইরানে নওরোজের ইতিহাস সংক্ষেপে জেনে নিলাম। এবারে আমরা হাকিম ওমর খৈয়ামের রচিত নওরোজ বিষয়ক গ্রন্থ সম্পর্কে কথা বলব। ওমর খৈয়াম 1101 খ্রিস্টাব্দে নওরোজ নামক গ্রন্থটি লিখেছিলেন। তিনি যে সমস্ত বই লিখেছেন তার মধ্যে নওরোজ নামা হল এমন একটি বই যা আগের লেখা বইগুলোর মতো নয়, অর্থাৎ এটা গণিত এবং বীজগণিতের বিষয় নয়। নওরোজ নামা বইয়ে খৈয়াম যা বোঝাতে চেয়েছিলেন সেটাই আমরা এখন তুলে ধরব। নওরোজ নামার বিষয়বস্তু এবং প্রাচীন ইরানের অধিকাংশ আচার অনুষ্ঠান, রীতিনীতি ও ঐতিহ্যের ধারণাগুলোর আলোকে খৈয়ামের যুগের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিস্থিতির আলোকে মূল্যায়ন করতে হবে। খৈয়ামের সময় বিভিন্ন ধর্মীয় ফেরকার ব্যক্তিরা ইসলামিক জ্ঞানশাস্ত্র নিয়ে বিতর্কে লিপ্ত থাকতেন। ওই যুগে রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তাল ছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যার মধ্যে রয়েছে অলেবুয়ে সরকারের পতন, সেলজুক সরকারের অভ্যুত্থান এবং ক্রুসেডের যুদ্ধ ইত্যাদি।
খৈয়াম তার রচিত নওরোজ নামা গ্রন্থে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সমালোচনা করেন এবং এটা ছিল ইরানের তৎকালীন বাস্তবতার বিরুদ্ধে তার এক ধরনের প্রতিক্রিয়া। আমরা যদি ওমর খৈয়ামের যুগের অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে গজনভিয়ানদের শাসনের পর সেলজুক যুগের শুরু এবং এরপর ইরানের উপর তুর্কিদের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় ইরানিরা দ্বি সংস্কৃতি বা ত্রি সংস্কৃতি মিশ্রিত জাতিসত্তায় পরিণত হয়েছিল। তুর্কি সংস্কৃতি এবং আব্বাসীয়দের আরব সংস্কৃতির সাথে ইরানের স্থানীয় সংস্কৃতির মিশ্রণ এমন একটি অবস্থা তৈরি করেছিল যা ইরানিদের মনস্তাত্ত্বিক ও পরিচয় সংকট সৃষ্টি করেছিল। সে যুগে ইরানিদের এই সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিচয় সংকট এমন রূপ ধারণ করেছিল যে খৈয়ামের মতো একজন আলোকিত ও বুদ্ধিমান ব্যক্তির মনে এ প্রশ্নের জন্ম হয় যে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর পরিণতি বা গন্তব্য কোথায়।
Thank you.
ওমর খৈয়াম তার নৌরুজনামা গ্রন্থ লিখে এবং রাজা বাদশাহদের প্রথা ও রসম রেওয়াজের বর্ণনা দিয়ে খুব সহজ ভাষায় সামাজিক সংহতি ও জাতীয় শক্তি অর্জনে ওইসব রসম রেওয়াজের প্রভাব তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি এটাও দেখিয়েছেন যে কিভাবে অতীতে শাসক শ্রেণী এবং জনগণের মধ্যে গভীর বন্ধন বজায় ছিল। খৈয়াম তার গ্রন্থে নববর্ষ বা নৌরুজের উদ্ভবের কারণ তুলে ধরে তার লেখা শুরু করেন এবং এর পৌরাণিক ও ঐতিহাসিক ভিত্তি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তিনি উল্লেখ করেছেন যে পৌরাণিক রাজা পিশদাদির চতুর্থ রাজা জামশিদের শাসনের সময় নৌরুজ প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি ছিলেন প্রাচীন ও পৌরাণিক রাজাদের মধ্যে একজন। খৈয়াম তার বইতে লিখেছেন, যখন জামশিদ প্রথম সিংহাসনে বসেন তখন তিনি বৎসরের ও মাসের নামকরণ করতে বলেছিলেন এবং এমন ইতিহাস রচনা করতে বলেছিলেন যাতে লোকেরা এটি সম্পর্কে জানতে পারে।
খৈয়াম তার বইয়ে ফার্সি ক্যালেন্ডারের ১২ মাসের কথা উল্লেখ করেছেন, যা শুরু হয়েছে ফার্সি বছরের প্রথম মাস ফারভারদিন দিয়ে এবং বছর শেষ হয়েছে ১২তম ইসফান্দ মাস দিয়ে। এ প্রসঙ্গে তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়ে ফার্সি প্রত্যেকটি মাসের নামের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করেছেন। শ্রোতাবন্ধুরা, আজ আর হাতে সময় নেই, ফার্সি সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে ওমর খৈয়ামের অবদান নিয়ে আগামী পর্বে আমরা আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজানের প্রায় দুই তৃতীয়াংশ বিগত হয়েছে। মহান আল্লাহর এত বড় আধ্যাত্মিক ও ফ্রি ভোজ সভা হতে আমরা কতটা পাথেয় সংগ্রহ করেছি। অনেকেই নানা ধরনের অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থেকে এই মহাভোজ সভা হতে কিছুই সংগ্রহ করতে পারেননি। কেউ কেউ টেরই পাননি যে কি ঘটছে এই মহাবরকতময় মাসে। আবার কেউ কেউ লাজুক মেহমানের মতো কিংবা অরুচির শিকার রোগীর মতো খুবই অল্প খাবার খান এই মহাভোজ সভায়। কিন্তু অশেষ বরকতময় এই ভোজ সভার খাবার বস্তুগত নয়, বরং আধ্যাত্মিক। তাই বস্তুগত খাবারের বিপরীতে এখানে বেশি খেলে সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। আধ্যাত্মিক খাবার যত বেশি খাওয়া যায় ততই মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি বেশি মাত্রায় অর্জন করবেন। তাই মাহে রমজানের বর্ণাঢ্য ভোজ সভা থেকে সবচেয়ে বেশি মাত্রায় পাথেয় সংগ্রহ করাই হবে বুদ্ধিমানের কাজ। কোরআন অধ্যয়ন এই মহাভোজ সভার অন্যতম বড় আইটেম। কোরআন তিলাওয়াত যত বেশি করবেন ততই বেশি লাভবান হবেন। পবিত্র রমজানে কোরআনের কেবল এক আয়াত তিলাওয়াতে পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, কিন্তু কোরআনের প্রত্যাশিত তিলাওয়াত বা কোরআন অধ্যয়ন হচ্ছে আয়াতের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা।
কোরআন এমন এক মহাসাগরের মতো যে এতে আপনি যতই ডুব দেবেন জ্ঞানের মণিমুক্তা কুড়ানোর জন্য ততই দেখবেন যে জ্ঞানের নতুন নতুন জগৎ আপনার সামনে খুলে যাচ্ছে।
জ্ঞানের হীরার মণিমাণিক্যের এমন এক মহাখনি হল কোরআন, যেখানে আমাদের আত্মা পায় সবচেয়ে বেশি প্রশান্তি। কোরআন অধ্যয়নের পর আপনার মন অবশ্যই বিনম্র হবে, আপনার মধ্যে বেড়ে যাবে খোদাপ্রেম। চারপাশের নানা বস্তু ও অবস্তুগত বিষয়গুলোর মধ্যে আপনি দেখতে পাবেন মহান আল্লাহর অশেষ করুণা আর তুলনাহীন ক্ষমতার নিদর্শন, ফলে কৃতজ্ঞতা ও বিনম্রতায় আপনার চোখ হবে অশ্রু সজল। কোরআন অধ্যয়নের পর নফল ও ফরজ নামাজে আপনি পাবেন বাড়তি আধ্যাত্মিক তৃপ্তি। ইমানকে গভীর ও মজবুত করার জন্য পবিত্র কোরআন অধ্যয়ন খুবই জরুরি, আর রমজান হচ্ছে কোরআন চর্চার অনন্য ঋতু তথা বসন্ত।
রমজানে খোদাই মহাভোজ সভার আরেকটি বড় আইটেম হল নানা ধরনের দোয়া পাঠ। ইমাম জাইনুল আবেদিনের সহিফায়ে সাজ্জাদিয়া দোয়ার এক অনন্য সুন্দর মহাগ্রন্থ। একে বলা হয় মহানবীর আহলে বাইতের জাবুর। আধ্যাত্মিক জ্ঞানের এমন কিছু বিশেষ দিক বা বিষয় আছে যা কেবল বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্য ও এ পবিত্র ধারার মহান ইমামদের দোয়াতেই পাওয়া যায়। এসব দোয়ায় রয়েছে অনন্য আধ্যাত্মিক জ্ঞান, বিনম্রতা ও প্রেমময় সংলাপ। শবে কদরের রাতে এই দোয়াগুলো পাঠের কথা আমাদের অবশ্যই মনে রাখা উচিত। এসব অপূর্ব দোয়ার মধ্যে সহিফায়ে সাজ্জাদিয়ার দোয়াগুলো ছাড়াও দোয়ায়ে কুমাইল, মোনাজাতে শাবানিয়ে, দোয়ায়ে ইফতিতা, ইমাম হুসাইন ও ইমাম সাজ্জাদের দোয়ায়ে আরাফা, দোয়ায়ে জৌশানে কাবির ও দোয়ায়ে জৌশানে সাগির এবং দোয়ায়ে আবু হামজা সোমালি ইত্যাদি উল্লেখযোগ্য। কুফার মসজিদে উচ্চারিত হজরত আলীর মোনাজাত, দোয়ায়ে আহাদ ও দোয়ায়ে নুদবা, এসব দোয়াও বছরের যে কোনো সময়ের মতো রমজান মাসেও পড়া যেতে পারে।
এছাড়াও রমজানে বেশি বেশি পড়া যেতে পারে নবী রাসুল ও ইমামদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আকুতিতে ভরা অনেক জিয়ারত, যেমন জিয়ারাতে আলে ইয়াসিন, জিয়ারাতে আমিনুল্লাহ, জিয়ারাতে ওয়ারিস ও জিয়ারাতে আশুরা ইত্যাদি। যারা ইসলামী আন্দোলনের সক্রিয় সদস্য তারা নানা ধরনের সংগ্রামী তৎপরতা চালাতে গিয়ে শারীরিকভাবে ক্লান্ত না হলেও অনেক সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, আর এ সময় মহানবীর আহলে বাইতে শেখানো অনন্য সুন্দর দোয়াগুলো পাঠ তাদের ক্লান্ত আত্মাকে আবারও সজীব ও চাঙ্গা করে তোলে। শারীরিক ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি অনেক বেশি বিপজ্জনক। আমাকে ও আপনাকে সেভাবেই মহান আল্লাহ পরীক্ষা করবেন যেভাবে করেছেন অতীতের মুমিনদের ক্ষেত্রে। পরবর্তী যুগের মানুষের জন্য খোদাই পরীক্ষা থাকবে। সফল হবেন তারাই যারা সব ক্ষেত্রে যত বেশি খোদাভীরুতার পরিচয় দিতে পারবেন। কোরআন অধ্যয়ন ও দোয়া এক্ষেত্রে অত্যন্ত সহায়ক।
তো শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শুনব।
ইসলামের সাথে রোজার সম্পর্ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, এ ধর্মের উপমা হচ্ছে দৃঢ় সুপ্রসিত বৃক্ষের ন্যায়, ইমান হচ্ছে যার শিকড়, নামাজ হচ্ছে যার শিরা উপশিরা, যাকাত হচ্ছে যার পানি অর্থাৎ তরল পানীয়, এবং রোজা হচ্ছে যার পত্র পল্লব ও শাখা প্রশাখা।
রমজানের রোজার এক বড় উদ্দেশ্য হল সংযম বা ধৈর্য শেখা ও তার চর্চা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ও সহিষ্ণুতা থেকে আসে সুন্দর বৈশিষ্ট্যে সজ্জিত হওয়া, পূর্ণবানদের সাথে ওঠা বসা, লাঞ্ছনা ও নিচুতা দূর হওয়া, কল্যাণের প্রতি ঝোঁক, উচ্চতর মর্যাদার সান্নিধ্য, ক্ষমা, অবকাশ প্রদান, সদাচার এবং নীরবতা, এসবই হল বুদ্ধিমান ব্যক্তির সহিষ্ণুতার সুফল। মহান আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার সুযোগ দিন।
তো শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ ১৯তম রোজার দোয়া।
হে আল্লাহ, আমাকে এ মাসের বরকতের অধিকারী করো, এর কল্যাণ অর্জনের পথ আমার জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না, হে স্পষ্ট সত্যের দিকে পথ নির্দেশকারী।
আল্লাহুম্মা ওয়াফির ফি হাজ্জি মিন বারাকাতি وسهل سبيلي إلى خيرات ولا تحرمني قبول حسنات يا هاديا إلى الحق المبين.
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত দুই আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের তরুণ রণকৌশলবিদ ও কমান্ডার শহীদ হাসান বাকেরি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা এই মহান শহীদের জীবনী নিয়ে আরো কিছু কথা বলার পাশাপাশি ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিজয়ে ইমানি শক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের আগ্রাসী সাদ্দাম সরকারের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হাসান বাকেরি সর্বোচ্চ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ইরানি যোদ্ধাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিজয় উপহার দিয়েছিলেন। তিনি ইসলামী চিন্তাধারার আলোকে আল্লাহর প্রতি দৃঢ় ইমানকে যে কোনো যুদ্ধ জয়ের প্রধান হাতিয়ার মনে করতেন। তিনি নিজে মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ নির্ভরশীল হতে পেরেছিলেন। হাসান বাকেরি মনে করতেন, যুদ্ধে সব বাহিনীর হাতেই সমরাস্ত্র থাকে, কিন্তু বিজয় তাদেরই হয় যারা আল্লাহ তাআলার পূর্ণ মদদ লাভ করে। এ কারণে তিনি আমেরিকাসহ সব পরাশক্তির উপর নির্ভরশীলতাকে সম্পূর্ণ অর্থহীন মনে করতেন। যদিও শাহ সরকারের আমলে আমেরিকায় প্রশিক্ষণ গ্রহণকারী ইরানি সেনা কমান্ডারদের মতামত ছিল সম্পূর্ণ উল্টো। এসব কমান্ডার বলতেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা পাওয়া না গেলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়।
শাহ সরকারের আমলে আল্লাহর উপর নির্ভরতা ও বিশ্বাসের পরিবর্তে এসব উদ্ভট চিন্তাধারা সেনা কমান্ডারদের মস্তিষ্কে বদ্ধমূল হয়ে গিয়েছিল। কিন্তু ইসলামী বিপ্লবের পর সে চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে। এখন কমান্ডাররা শত্রু সেনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনা করার সময় প্রথমেই আল্লাহর উপর নির্ভর করেন এবং শাহাদাতের তামান্না অন্তরে পোষণ করেন। তারা এখন জানেন, যুদ্ধে জিতলে যেমন বাহ্যিক বিজয় থাকবে, তেমনি শহীদ হয়ে গেলেও আল্লাহ তাআলার কাছে অনেক বড় মর্যাদা লাভ করা সম্ভব হবে। শহীদ হাসান বাকেরি তার সংক্ষিপ্ত জীবনে এই কৌশল অবলম্বন করে অনেকগুলো অভিযানের পরিকল্পনা করেন এবং তার বেশিরভাগ পরিকল্পনাই সফল হয়, আর এই সফলতার কারণটিও ছিল অত্যন্ত পরিষ্কার।
শত্রু সেনারা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এবং পরিপূর্ণভাবে ইহজাগতিক দৃষ্টিভঙ্গি নিয়ে রণকৌশল প্রণয়ন করত। শহীদ হাসান বাকেরির সহযোদ্ধা জেনারেল ফাতুল্লাহ জাফরি এ সম্পর্কে বলেন, ইরাকের বন্দী সেনা কমান্ডাররা বলত তাদের দৃষ্টিতে ইরানি শিবিরে এমন কিছু বিষয় পরিলক্ষিত হয়েছে যা তাদের কাছে ছিল অজানা। তাদের সব অভিযান পরিচালনার দায়িত্ব দেয়া হতো বাগদাদের আল বাকের সামরিক বিশ্ববিদ্যালয়কে। অথচ ইরানের অভিযানগুলোর পরিকল্পনাকারী ছিলেন শহীদ হাসান বাকেরির মতো তরুণ সেনা কমান্ডারগণ। আগ্রাসী ইরাকি বাহিনীর অভিজ্ঞ কমান্ডাররা স্বীকার করত যে ইরানের অভিযানগুলোর সঙ্গে বিশ্বের কোনো সামরিক বাহিনীর প্রশিক্ষণের মিল নেই। ইরানিরা যে পদ্ধতিতে হামলা করে তা সম্পূর্ণ নতুন একটি চিন্তাধারা থেকে উচ্চারিত।
আল্লাহর প্রতি ঈমান ও নির্ভরশীলতা এমন একটি শক্তি যার সামনে বিশ্বের কোনো শক্তি দাঁড়াতে পারে না। এই নির্ভরশীলতা মানুষকে জীবনের কঠিন মুহূর্তগুলোতে টিকে থাকার শক্তি যোগায়। যুদ্ধ যে মানব জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তাতে কোনো সন্দেহ নেই। কাজেই এই পরীক্ষায় শত্রু সেনাদের আগ্রাসন প্রতিহত করে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হলে প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি যোদ্ধারা সেই মানসিক শক্তি অর্জন করতে পেরেছিলেন, আর এ কারণেই ইরাকি বাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ও বড় বড় সামরিক বিশ্ববিদ্যালয় দিয়ে ডিগ্রিপ্রাপ্ত বড় বড় জেনারেল ইরানি বাহিনীর সামনে দাঁড়াতে পারছিল না। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে এটি প্রমাণিত সত্যে পরিণত হয়েছিল যে আগ্রাসী ইরাকি বাহিনীর বাহ্যিক প্রবল শক্তিমত্তা ইরানের ইমানদার যোদ্ধাদের মনে বিন্দুমাত্র ভীতি সৃষ্টি করতে পারেনি।
হাসান বাকেরি এ সম্পর্কে বলেন, শত্রুদেরকে যে বিষয়টি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল তা হল আমরা কখনো হতাশ হইনি এবং আমাদেরকে কখনো অচল অবস্থার সম্মুখীন হতে হয়নি। শহীদ বাকেরির দৃষ্টিতে যুদ্ধে জয় পরাজয় থাকবেই, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকলে একটি বাহিনী কখনো সম্পূর্ণ অচল অবস্থার সম্মুখীন হবে না। হাসান বাকেরি আরেকটি বিষয়ের প্রতি ছিলেন অত্যন্ত স্পর্শকাতর, আর তা হল আল্লাহর প্রতি নির্ভরশীলতার অপব্যাখ্যা যেন করা না হয়। ফাতুল মবিন অভিযানের পর বাইতুল মুকাদ্দাস অভিযানের পরিকল্পনা করার সময় ইরানের সাবেক সেনাপ্রধান শহীদ সৈয়দ সিরাজি পদস্থ কমান্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন।
তিনি যখন ফাতুল মবিন অভিযানের ভুল ত্রুটিগুলো তুলে ধরে সেগুলোর পুনরাবৃত্তি রোধ করার উপায় বর্ণনা করছিলেন, তখন কয়েকজন কমান্ডার প্রতিবাদ জানিয়ে বলেন, ছোটখাটো বিষয় নিয়ে এত বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই, আল্লাহর উপর ভরসা করে আমরা এ বিষয়গুলোর সমাধান করে ফেলব। এ সময় এসব কমান্ডারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শহীদ হাসান বাকেরি বলে ওঠেন, আমরা আল্লাহর উপর ভরসা করব ঠিকই, কিন্তু একথা মনে রাখতে হবে আল্লাহ তাআলা নির্বোধ লোকদের হেদায়েত দান করেন না।
আগ্রাসী ইরাকি বাহিনী যুদ্ধের প্রথম দিনগুলোতেই বুঝে গিয়েছিল যে কয়েকদিনের মধ্যে তেহরান দখলের যে পরিকল্পনা তারা করেছিল তা সুদূর পরাহত। সীমান্তবর্তী খুররাম শহরের অলিতে গলিতে যখন হাতাহাতি যুদ্ধ হচ্ছিল তখনই ইরানি যোদ্ধারা আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরতার সুফল পাচ্ছিলেন। যুদ্ধ যতই সামনের দিকে অগ্রসর হচ্ছিল ততই ইমানি শক্তি যুদ্ধের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করছিল। আগ্রাসী ইরাকি বাহিনীও এ সত্য উপলব্ধি করতে পেরেছিল যে সেরা সামরিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও ইমানি শক্তির দিক দিয়ে তাদের ঘাটতি রয়েছে।
ইরানের হাতে বন্দী একজন ইরাকি কমান্ডার এ সম্পর্কে বলেন, ইরানের আবাদান শহর দখল করার পর আমরা সেখানে শক্ত দুর্গ গড়ে তুলেছিলাম, কিন্তু ইরানি যোদ্ধারা ওই শহর পুনরুদ্ধার করার পর আমাদের কমান্ডাররা একথা উপলব্ধি করেন যে আমাদের পক্ষে আর ইরানের ভূমি দখল করে রাখা সম্ভব নয়। আমরা হাড়ে হাড়ে টের পাই আমাদের মধ্যে ইমানি চেতনা দুর্বল। আমরা বৃহৎ শক্তিগুলোর পাশাপাশি সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক দেশের সহযোগিতায় আমাদের সে দুর্বলতা কাটিয়ে উঠতে চেয়েছিলাম, কিন্তু সমরাষ্ট্র সহ অন্যান্য পার্থিব সাহায্য নিয়েও সে ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল। Oh,